বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালালো ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা ও ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসলামী জিহাদ। ভারতে যারা জনগণের ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে তৃণমূল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি। এবং সারা বিশ্বের দাবি উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলার নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাবল মান্দা প্রণালীতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া হল। দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেওয়া ঘোষণায় এই খবর জানান। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তিনটি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। তিনটি হামলাই সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন, তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছুই জানাননি। গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসলামী জিহাদ। গাজাভিত্তিক ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। হিন্দি বলেন, চলমান আগ্রাসনে ইসরায়েলের সঙ্গে আমেরিকার একটি চুক্তি রয়েছে। বাহ্যিকভাবে আমেরিকাকে গাজাবাসীর জন্য নাকি কান্না করতে দেখা গেলেও মার্কিন প্রশাসন চলমান গণহত্যায় ইসরায়েলকে পরিপূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। জিহাদের এই সিনিয়র নেতা বলেন, তাদের অভিন্ন লক্ষ্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সম্পূর্ণ ধ্বংস করা। তিনি বলেন, মার্কিনিরা ইসরায়েলকে প্রকাশ্যে গাজার বেসামরিক নাগরিককে প্রাণ বাঁচানোর আহ্বান জানাচ্ছে, অথচ আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও বোমা মেরেই বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্ত আরও কয়েকটি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক মাসেরও কম সময় আগেও মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান সংশ্লিষ্ট তিন ব্যক্তি এবং চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের বিরুদ্ধে কিছুদিন পরপর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করাটা মার্কিন প্রশাসনের নেশায় পরিণত হয়েছে। গত চার দশক ধরে নানা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। বর্তমানে ইরানের বিরুদ্ধে আমেরিকার বহু কঠোরতম নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক হুমকি, ধমকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রচারণা চালিয়ে আসছে ওয়াশিংটন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সাত দিনের মধ্যে ঢাকার গুলশান লেক পরিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, লেকে মাছ নয়, মশার চাষ করা হচ্ছে। এই সমস্যা সমাধানে নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ঢাকার গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটি। এ সময় সাত দিনের মধ্যে লেকটি পরিষ্কারের কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেয়র। শনিবার সকালে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র। তিনি বলেন, লেকে মাছ চাষ নয়, মশার চাষ করা হচ্ছে। এই সমস্যার সমাধানে নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতার বিকল্প নেই বলে জানান তিনি।
আমরা চাই এই লেকটার মধ্যে বাচ্চারা অনেক ধরনের মডার্ন ইকুইপমেন্টস দিয়ে তারা এখানে রান করতে পারবে, কিন্তু এই লেকটাকে যদি আমরা আজকে সুন্দর করি এবং আগামীতে সুন্দর রাখি, তাহলে কিন্তু একটি এখানে করে যে গুলশানকে বলে মশা মশা মশা, তার অন্যতম একটি কারণ এই গুলশান লেক।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
লেকের পানি পরিষ্কার থাকবে, এখানে কোনো দুর্গন্ধ থাকবে না এবং স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ থাকবে, সেটি আমাদের চাওয়া এবং প্রত্যাশা, এবং আমরা সবাই মিলে কাজটি করব।
পর্যায়ক্রমে ঢাকা শহরে সকল লেক পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের নির্বাচন কমিশন 2024 সালের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের ঘোষণা দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, আমাদের টিম এখন সম্পূর্ণ, আমরা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রতিশ্রুতি হল জাতীয় নির্বাচন এমনভাবে পরিচালনা করা যাতে ভারত বিশ্বস্তরে গর্বিত হয়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভারতের 97 কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। ভোট গ্রহণের জন্য 55 লাখ ইভিএম ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন করা হবে বলে ঘোষণা করা হলেও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, রাজ্যের 7 দফায় নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও নির্বাচন কমিশন এ রাজ্যে দীর্ঘ সময় ধরে নির্বাচন ঘোষণা করেছে। ভারতের নির্বাচন কমিশন 2024 সালের লোকসভা নির্বাচনের তফসিলের ঘোষণা দেওয়ার পর এই প্রতিক্রিয়া দেখা গেল। যারা জনগণকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে ঘোষণা করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, যারা জনগণকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। তিনি আজ শনিবার বেলদা স্টেডিয়াম ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ করে তাদের সমালোচনা করেন। তিনি বলেন, যদি মোদীজি প্রমাণ করতে পারেন বাংলার মানুষের বাণিজ্য জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রীয় সরকার দিয়েছে, তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, আগামী নির্বাচন শুধু নির্বাচিত করার নির্বাচন নয়। যারা আপনাদের কাছ থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এবং জামানত বাজেয়াপ্ত করার ভোট।
এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমন ভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একই ভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।
আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে এবার রাফায় স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকার একের পর এক শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 31,490 জনে পৌঁছেছে। এছাড়া সেখানে এই পর্যন্ত আহত হয়েছে 73,439 জন মানুষ। গাজার প্রায় শহর নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে তেল আবিবের। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার 23 লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি রাফায় আশ্রয় গ্রহণ করেছেন। গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে নিকারাগুয়া যে মামলা করেছিল তার শুনানির দিন ধার্য করেছে এই আদালত। 2 সপ্তাহ আগে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতার অভিযোগে জার্মানিকে আইসিজের কাঠগড়ায় দাঁড় করায় নিকারাগুয়া। গাজার সংঘাতে ইসরায়েলকে তহবিল যুগিয়ে বার্লিন গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে মামলায় উল্লেখ করে মধ্য আমেরিকার দেশটি। হেগ ভিত্তিক আইসিজে শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আগামী 8 ও 9 এপ্রিল এই অভিযোগের ব্যাপারে নিকারাগুয়া ও ইসরায়েল উভয়ের বক্তব্যের শুনানি অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে কোন অস্থায়ী রুল জারি করা হবে কিনা তা নির্ধারণ করার জন্য ওই শুনানি অনুষ্ঠিত হবে। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 জন নিহত ও 73 জন আহত হয়েছে। ইউক্রেনে গত 2 বছরে নিজের বিশেষ সামরিক অভিযানে ওডেসায় এখন পর্যন্ত রাশিয়া যত আঘাত এনেছে সেসবের মধ্যে গতকালের এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সামরিক পরিভাষায় এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ডাবল ট্যাপ হামলা বলা হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা এভেরিনা বলেছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ডাবল ট্যাপ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইরানের নামে পারিবারিক স্বাস্থ্য নামের একটি প্রকল্প নিবন্ধিত হয়েছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সপ্তম বৈঠকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বাহরাম এইনুল্লাহির বক্তব্যের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিযুক্ত ইউরোপের আঞ্চলিক প্রতিনিধি ইরানের পক্ষ থেকে উত্থাপিত পারিবারিক স্বাস্থ্য প্রকল্পটি নিবন্ধন করেন। সাংহাই সহযোগিতা সংস্থার দেশগুলোর প্রতিনিধিরা এইনুল্লাহির বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সপ্তম বৈঠকে পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ইরানের অর্জনগুলোর কথা উল্লেখ করে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী বলেন, ইরানি সমাজের স্বাস্থ্য সুরক্ষা করার ক্ষেত্রে পারিবারিক স্বাস্থ্য পরিকল্পনাকে প্রধান অক্ষ হিসেবে বিবেচনা করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ সম্মেলন রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজার ক্ষুধার্ত মুসলমানদের প্রতি পরিহাসমূলক কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের একটি ম্যাগাজিন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের একটি সংবাদ ভাষ্য, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ফরাসি ম্যাগাজিন লিবারেসিয়ন পবিত্র রমজান মাসে গাজার ক্ষুধার্ত মুসলমানদের প্রতি পরিহাসমূলক কার্টুন প্রকাশ করেছে। বর্ণবাদী এই ফরাসি ম্যাগাজিনের ওই কার্টুনে দেখানো হয়েছে এক ফিলিস্তিনি নারীর পাশে বসে রয়েছে তার শিশু, ক্ষুধার কষ্টে তার জিভ বেরিয়ে এসেছে। অন্যদিকে এক ক্ষুব্ধ ফিলিস্তিনি পুরুষ কয়েকটি ইঁদুরের পেছনে ছুটছেন যাদের মুখে রয়েছে হাড়। ওই পুরুষের মুখ থেকে লালা ঝরছে। এই পুরুষ চেষ্টা করছেন ইঁদুরগুলোর মুখ থেকে হাড়গুলো সংগ্রহ করতে, কিন্তু ওই ফিলিস্তিনি নারী পুরুষটিকে বলছেন সূর্যাস্তের আগে এই কাজ করো না, অর্থাৎ মাগরিবের আজান বা সূর্যাস্তের সময় ইফতার শুরু হবে। ফরাসি ম্যাগাজিন লিবারেসিয়নের প্রধান সম্পাদক দাউ এলফোন অতীতে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন। ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী এই ম্যাগাজিনের মালিক প্যাট্রিক ডারহি একজন ফরাসি ইসরায়েলি ধনকুবের তথা শত শত কোটি ডলার সম্পদের অধিকারী। কোনো কোনো বিশ্লেষক বলছেন এই কার্টুন ফ্রান্সে ইসলাম বিদ্বেষ ও ইসলাম আতঙ্ক ছড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য অনেক বিশ্লেষক বলছেন পাশ্চাত্য মুসলমান ও ইসলামের পবিত্র বিষয়গুলোতে নানা ধরনের দ্বিমুখী নীতি বা কপটতার চর্চা করছে। ফ্রান্স সহ পশ্চিমা অনেক দেশে হিজাব সহ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী নানা আইন এবং মুসলমানদের ওপর নানা কঠোরতা আরোপ ক্রমেই জোরদার হচ্ছে। খ্রিস্টান নান বা মহিলা পুরোহিতদের পোশাক ও মুসলিম মহিলাদের হিজাব একই ধরনের হলেও খ্রিস্টান নানদের পোশাক ধর্মনিরপেক্ষতার বিরোধী বলে তুলে ধরা হয় না পাশ্চাত্যে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ইসলামের পবিত্রতার বিরুদ্ধে কথা বলা কিংবা ব্যঙ্গচিত্র প্রকাশকে বাক স্বাধীনতা বলে দাবি করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কথিত ইহুদি নিধন বা হলোকাস্টের অতিরঞ্জিত প্রচারণার বিপক্ষে মত প্রকাশ ও গবেষণা করাকে ইহুদি বিদ্বেষ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়। কোন সন্ত্রাসী তৎপরতায় মুসলমান কোন ব্যক্তি জড়িত হলে ওই ঘটনাকে ইসলামী সন্ত্রাস বলে প্রচার করা হয়, অথচ খ্রিস্ট বা অন্য কোন ধর্মের অনুসারী সন্ত্রাসী তৎপরতায় জড়িত হলে সেক্ষেত্রে ওই ধর্মের নাম উল্লেখ করা হয় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেরাই বাজার সিন্ডিকেট করে এখন বিএনপির উপর দায় চাপাচ্ছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ভারত পাশে থাকায় বাংলাদেশের নির্বাচনে বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে। অনুষ্ঠানের বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই একটি মহল ভারত বিদ্বেষী অপপ্রচার চালায়।
তারা একটাই তাদের ঢাল, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা ভারত বিরোধী অপপ্রচারে লিপ্ত।
তিনি বলেন, ভারত পাশে ছিল বলেই নির্বাচনে কোনো সমস্যা হয়নি।
দুনিয়ার অনেক শক্তিধর এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল সেখানে ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি।
তাদের আরো বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেরাই বাজার সিন্ডিকেট করে এখন বিএনপির উপর দোষ চাপাচ্ছেন। শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, বাজার সিন্ডিকেট করে সরকার মেট্রো রেল দেখিয়ে জনগণকে অনাহারে রেখেছে। দেশের মানুষের সমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন নিয়ে নানা কথা বলছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সেই নির্বাচনে ভারত পাশে ছিল বলে অন্যান্য দেশ কারসাজি করতে পারেনি, কারণ আপনাদেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর আবদার অন্যায় আবদার, স্বামী কেন সেটাকে প্রত্যাখ্যান করবে? বাজার সিন্ডিকেটের সাথে নাকি বিএনপি জড়িত? এই সিন্ডিকেট তো আপনাদের লোক।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ধারাবাহিক আলোচনা।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কোরআনের সুরা বাকারায় মহান আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা
খোদা ভীতি বা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় নামাজ ও রোজা এবং আল্লাহকে স্মরণ করার মতো ইবাদতগুলো সব যুগেই সব অবস্থাতেই জরুরি। রোজা খুবই কল্যাণকর ও মূল্যবান খোদাই বিধান। রোজায় যে কষ্ট বা পরিশ্রম বা পুঁজি বিনিয়োগ করা হয় তা এর বিপুল প্রতিদান ও পুরস্কারের তুলনায় খুবই কম, অর্থাৎ খুব কম পুঁজিতে বহুগুণ বেশি লাভ রয়েছে রোজায়। রোজার রয়েছে তিনটি পর্যায়। এ পর্যায়গুলো হল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা, পাপ বর্জন ও উদাসীনতা থেকে দূরে থাকা।
একটি হাদিসে বলা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে এজন্য যাতে এক বিশেষ সময়ে ধনী ও দরিদ্র সমান অবস্থায় থাকে। ধনীর অজস্র ধন থাকায় সে সব ধরনের দামি খাবার ও পানীয় সংগ্রহ করতে পারে, কিন্তু রোজার দিনে রোজা রাখার ফলে ধনীও বাধ্য হয় রসনাকে সংযত রাখতে। ফলে ধনীরা এ সময় কিছুটা বুঝতে পারে যে ক্ষুধা তৃষ্ণা ও দারিদ্র কতটা কষ্টকর। রোজা রেখে ধনীর নফসকে দমিয়ে রাখেন স্বেচ্ছায়। হাদিসে দেখা যায় রোজার আরও এক উদ্দেশ্য হল কিয়ামত বা বিচার দিবসের ক্ষুধা তৃষ্ণা ও নিঃস্বতার কথা মনে করিয়ে দেয়া। সেই কঠিন দিনে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় নানা বিষয়ে মহান আল্লাহর কাছে কৈফিয়ত দিতে মানুষের যে কত কষ্ট হবে তা স্মরণ করিয়ে দেয় রোজা। রোজা ক্ষুধা ও তৃষ্ণা সহ নানা কষ্ট সহ্য করার ক্ষমতা যোগায়। দরিদ্ররা আগে থেকেই ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট কি তা জানেন, কিন্তু ধনীরা তা কেবল রোজার সময়ই বুঝতে পারেন। অর্থাৎ রোজা সব শ্রেণীর মানুষকে শেখায় অসাধারণ ধৈর্য ও সহনশীলতা।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী তথা হাদিস শোনালেন। জনাব খান বলছিলেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমাদের জন্য যেসব নিয়ামত ও বরকত আছে তা যদি তোমরা জানতে তাহলে তোমরা মহান আল্লাহর কাছে এজন্য বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে।
ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা এবং বিশেষ ধরনের ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বঞ্চিত রাখা, এসবই হচ্ছে এমন কিছু ইসলামী ও স্বতঃস্ফূর্ত অনুশীলন যা নানা ধরনের প্রতিকূলতার মোকাবেলা সহ বিভিন্ন দায়িত্ব পালনে মানুষকে শক্তি যোগায়। রোজা নানা ক্ষেত্রে সংযম পালনের ও কষ্ট সয়ে নেয়ার ধৈর্য যোগায় এবং তা কিয়ামত সম্পর্কে উদাসীনতা দূর করে চিন্তাকে করে প্রখর, সতর্ক ও সচেতন। এভাবে রোজা মানুষকে যোগায় পবিত্রতা, ঔজ্জ্বল্য ও কোমলতা।
রোজার আরেকটি পর্যায় হল পাপ বর্জন। এজন্য দরকার দৃঢ় ইচ্ছা ও মহান আল্লাহর সাহায্য কামনা। পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি বর্জনের চেয়ে পাপ বর্জন অনেকের জন্যই বেশ কঠিন। চোখ, কান, জিহ্বা ও মনকে নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে রাখা না হলে শুধু পানাহার বর্জনের রোজায় কোনো লাভ নেই। আসল রোজাদার হতে হলে মানুষকে তার প্রতিটি অঙ্গ, এমনকি চুল ও চামড়াকেও গুনাহ থেকে দূরে রাখতে হবে। একবার এক মহিলা রোজা রাখা সত্ত্বেও তার খাতেম সম্পর্কে কটু কথা বলেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লক্ষ্য করে বললেন, তুমি কেমন রোজা রেখেছো যে নিজ খাদেমকে গালি দিলে? অন্যদের পরিহাস করা ও তুচ্ছ তাচ্ছিল্য করা, হিংসা ও শত্রুতা করা এবং এ জাতীয় আরও অনেক অনৈতিক কাজ থেকে মনকে পবিত্র করাও রোজার অন্যতম শর্ত।
রোজার তৃতীয় শর্ত বা স্তরটি হল এমন সব কাজ থেকে দূরে থাকা যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে বা আল্লাহর কথা ভুলিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, রোজার অর্জন বা সাফল্যটা কি? মহান আল্লাহ বলেন, রোজা হৃদয়ের মধ্যে হিকমত বা প্রজ্ঞার নানা ঝর্ণাধারা বইয়ে দেয়। হৃদয় যখন প্রজ্ঞার কর্তৃত্বাধীন হয় তখন তা বয়ে আনে আলোকিত ও স্পষ্ট জ্ঞান, আর এই জ্ঞান যখন হাসিল হয় তখন তা ইয়াকিন তথা সুনিশ্চিত বিশ্বাস বয়ে আনে যা হযরত ইব্রাহিম আলাইহিসালাম চেয়েছিলেন আল্লাহর কাছে। রমজানের দোয়াগুলোতে বারবার এ বিষয়টি চাওয়া হয় আল্লাহর কাছে, যিনি ইয়াকিন অর্জন করেন তার কাছে জীবনের সব বিপদ ও প্রতিকূলতা সহজ হয়ে যায় এবং নানা বাধার কঠিন সংকটেও তিনি থাকেন অপরাজেয়। আল্লাহর পথে অবিচল থাকার শক্তি আসে যে ইয়াকিন থেকে, তাও অর্জন করা সম্ভব রোজা রেখে। রোজা যখন মানুষকে প্রতিনিয়ত মহান আল্লাহর স্মরণে মশগুল রাখে ও তার মারেফাতের আলো প্রজ্জ্বল করে, তখন এমনই অপরাজেয় হয় সে। মহান আল্লাহ আমাদের সবাইকে এ পর্যায়ে উপনীত হওয়ার তৌফিক দেন।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক পঞ্চম রোজার দোয়া।
হে আল্লাহ, এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে সামিল করো তোমার সৎ অনুগত বান্দাদের মধ্যে। হে আল্লাহ, মেহরবানি করে আমাকে তোমার নৈকট্য লাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করো। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।
আল্লাহুম্মা জাআলনি ফীহি মিনাল মুস্তাগফিরিন ওয়াজআলনি ফীহি মিন ইবাদিকাস সালিহিনাল কানিতিন ওয়াজআলনি ফীহি মিন আউলিয়াইকাল মুকাররিবিন برأفتك يا أرحم الراحمين.
এখন রয়েছে নিয়মিত পরিবেশনার কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 16 মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলো বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম। আত্মহত্যা প্রতিরোধের বার্তা দিয়ে নিজেই বেছে নিলেন সে পথ, প্রথম আলো। ভারত পাশে থাকায় নির্বাচনে বড় শক্তিও অশুভ খেলা খেলতে পারেনি বললেন কাদের ইত্তেফাক। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি 82,000 কোটি টাকা হতে পারে বলেছে সিপিডি যুগান্তর। রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার উদ্যোগ ব্যর্থ, অপচয় 300 কোটি টাকা যুগান্তর। বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার বলেছেন মঈন খান মানবজমিন। কলকাতা শিরোনাম। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শুরু, ভোটের ভেরি বাজিয়ে দিল কমিশন আনন্দবাজার পত্রিকা। বিরোধীরা মুখ লুকানো জায়গা পাবে না বললেন অমিত শাহ সংবাদ প্রতিদিন। বিজেপির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার দাবি কংগ্রেসের গণশক্তি। নয়া দুই নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, পূবের কলম।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি 82,000 কোটি টাকা হতে পারে বলেছে সিপিডি। প্রথম আলোর এই শিরোনামের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ধরনের চাপের মধ্যে রয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনযাত্রা সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই 2024-2025 অর্থ বছরের বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করে সিপিডি। সংস্থাটি বলেছে, 10-11 বছর ধরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে বড় ঘাটতি থেকে যাচ্ছে।
খবরটিতে আরো লেখা হয়েছে, 2023-24 অর্থ বছরে এই ঘাটতি থাকবে, বছর শেষে তা
82,000 কোটি টাকা হতে পারে। তারা আরো বলেছে, সরকারের বাজেট ঘাটতি কমেছে ঠিক, কিন্তু ঘাটতি নিরসনে বাণিজ্যিক ব্যাংকের উপর সরকারের নির্ভরশীলতা বেড়েছে, বছর জুড়ে মূল্যস্ফীতি 9% উপরে, এছাড়া রপ্তানি রিজার্ভ প্রবাসী আয় বিদেশি বিনিয়োগ সহ বহিঃস্থ খাতের প্রায় সবগুলো সূচকে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, অর্থনীতি এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন রাজস্ব আহরণ ও বাজেট বাস্তবায়নে শ্লথ গতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক তারল্যের সংকট, রপ্তানি, প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া।
ভারত পাশে থাকায় নির্বাচনে বড় শক্তিও অশুভ খেলা খেলতে পারেনি। ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারত পাশে ছিল বলে অনেক শক্তিধর দেশও আমাদের নির্বাচন নিয়ে অশুভ খেলা খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্য শক্তিধর দেশগুলোর মতো ভারত আমাদের নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি করেনি। তারা বলেছে, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে। কেন ভারত বিরোধী মনোভাব বাড়ানো হচ্ছে এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ইন্ডিয়া আউট বলে ক্যাম্পে চালিয়ে বৈরিতা সৃষ্টি সমীচীন নয়। যারা আন্দোলনে আর নির্বাচনে ব্যর্থ তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ ধরনের তৎপরতা চালায়। মানব জমিনের খবরে লেখা হয়েছে, সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
আত্মহত্যা প্রতিরোধের বার্তা দিয়ে নিজেই বেছে নিলেন সে পথ, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে সহায়তার জন্য গত 28 ফেব্রুয়ারি সঙ্গীত দল চান্দের গাড়িয়া আয়োজিত কনসার্টে উপস্থাপনা করেছিলেন ফাইরুজ সাদাব অবন্তিকা। কনসার্টে উপস্থিত হাজারো শিক্ষার্থীকে আত্মহত্যা প্রতিরোধের বার্তা দেন তিনি, কিন্তু কয়েকদিনের মধ্যে নিজেই আত্মহননের পথ বেছে নিলেন। গতকাল রাতে কুমিল্লা শহরের বাড়িতে আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট দেন অবন্তিকা, তাতে সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ওই পোস্টে সহকারী একজন প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তার সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ করেছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 13তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন অবন্তিকা। এদিকে অবন্তিকার মৃত্যুর পর সহপাঠী আম্মান সিদ্দিক তার ফেসবুক আইডি নিষ্ক্রিয় করে দেন। অবন্তিকার আনা অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রক্টর দীন ইসলামও। তিনি বলেন, এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।
টিভিতে জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া দেখে দস্যুরা আরো অনমনীয় হয়, এটি দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের টেলিভিশনে কি দেখাচ্ছে কি হচ্ছে সেটা কিন্তু যারা হাইজ্যাক করেছে তারা দেখে। স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে। যখন এই বিষয়টিকে অতি গুরুত্ব দেওয়া হয়, জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া যখন ওরা দেখে, তখন হাইজাকারদের অবস্থান আরো অনমনীয় হয় এবং হচ্ছে, এটার নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সবারই সতর্কভাবে দেখা দরকার। আমাদের মূল লক্ষ্য তো নাবিকদের এবং জাহাজটাকে মুক্ত করা।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বিজেপিকে 4 আসনে বেঁধে রাখার হুঁশিয়ারে তৃণমূল নেতা কুণালের। সংবাদ প্রতিদিন পত্রিকার এই খবরে লেখা হয়েছে, নির্বাচনের আগে ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়, বিশেষত বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের কাটা ছেঁড়ায় ভোটের আগেই যেন ফল সহজেই অনুমেয় হয়ে যায়। 24-এর লোকসভা নির্বাচনের আবহে তা ঘটছে। এরই মধ্যে নানা সংস্থা প্রাক ভোট সমীক্ষায় কে কটি আসন পাবে তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে। আর সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, লোকসভা ভোটে তৃণমূল 30-35 আসন নিশ্চিতভাবে পাবে, বাম কংগ্রেস 0 পাবে। আর বিজেপিকে কিভাবে 2-3-4 আসনে বেঁধে রাখা যায় তা দেখতে হবে। আর আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শুরু, ভোটের ভেরি বাজিয়ে দিল কমিশন। আজকাল পত্রিকার খবরে বলা হয়েছে, বিজেপির সুবিধার্থেই একাধিক দফায় ভোট বললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
নয়া 2 নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। পূবের কলম পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশনার পদে প্রাক্তন আমলা সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে নিয়োগে স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তাদেরকে নিয়োগ করা হয়েছে। 3 সদস্যের বেঞ্চ এদিন জানায়, কোনো আইনকে সাধারণত আমরা রদ করে দেই না, তাই এ বিষয়ে কোনো স্থগিতাদেশ জারি করা হচ্ছে না। এ নিয়ে ফের শুনানি হবে আগামী সপ্তাহে। এর আগে গতকাল অধীর চৌধুরী বলেছিলেন, কোনোভাবেই স্বচ্ছ নির্বাচন হয়নি, কেন্দ্রের মনোনীত ব্যক্তিরাই পদে বসেছেন।
বিরোধীরা মুখ লুকানোর জায়গা পাবে না, দাবি অমিত শাহের। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ইলেকটোরাল বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ হলে বিরোধীরা মুখ লুকানোর জায়গা পাবে না। বিরোধীদের সমস্ত অভিযোগ খণ্ডন করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে সংসদে নিজেদের সংখ্যা তুলে ধরে সাফাই দিলেন তিনি। পাশাপাশি শাহের দাবি, ইলেকটোরাল বন্ড ভারতীয় রাজনীতি থেকে কালো ধন হটানোর লক্ষ্যে আনা হয়েছে। ইলেকট্রাল বন্ডকে হাতিয়ার করে দুর্নীতির অভিযোগ থাকা সংস্থাগুলি থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বন্ড থেকে তোলা বিজেপির টাকার অঙ্কটা প্রায় 6,060 কোটি টাকা। গণশক্তি পত্রিকা লিখেছে, বিজেপির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার দাবি কংগ্রেসের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ভার্চুয়াল জগৎ নিয়ে আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আজ শুরুতেই আপনাদেরকে একটি নতুন খবর শোনাব।
এই শব্দ আপনারা আর কখনো শুনতে পাবেন না। এখন থেকে আর কখনো কোথাও রাত্রিই হবে না, সব সময়ই দিন থাকবে এবং যখন খুশি তখন আপনি আপনার ব্যক্তিগত ও সামাজিক কাজ করতে পারবেন। আপনি যে কোনো সময় বাজারে যেতে পারবেন, অফিস করতে পারবেন, ক্লাসে অংশ নিতে পারবেন, লাইব্রেরিতে বই পড়তে যেতে পারবেন এবং যে কোনো সময় বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারবেন।
তাহলে শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমরা সময়হীন একযোগে আমন্ত্রণ জানাচ্ছি। সপ্তাহের 7 দিনের যে কোনো সময় এই জগতের সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন আপনারা। এখানে আপনি সময়ের অসীম জগতে হারিয়ে যেতে পারবেন। এখন আর আপনাকে কোনো কাজ করার জন্য সূর্যোদয় হওয়ার বা দিনের জন্য অপেক্ষা করতে হবে না। ভার্চুয়াল জগতে দ্রুত গতির জীবনযাপন করুন এবং নিজের আয়ুকে বাড়িয়ে নিন।
আমরা যে জগৎটির খবর আপনাদের শোনালাম সেটা কি আপনার জন্য আনন্দদায়ক ছিল, নাকি আর কোনোদিন রাতের শব্দ শুনতে পাবেন না বলে দুঃখবোধ হচ্ছে? আপনি আনন্দ পান আর দুঃখ পান, তাতে কিছু যায় আসে না। ভার্চুয়াল জগতের অন্যতম প্রধান আকর্ষণই হচ্ছে রাত্রি না থাকা। অনেকেই ভার্চুয়াল জগতের এই বৈশিষ্ট্যে আকৃষ্ট হচ্ছেন। বাস্তব জগতের প্রতিটি কাজ আমাদেরকে সময় মেনে করতে হয়, কিন্তু ভার্চুয়াল জগতে সময়ের কোনো বালাই নেই। অনলাইনে কেনাকাটা, যে কোনো তথ্য ও সেবা প্রাপ্তি এখন অনেক সহজ হয়ে গেছে।
যেমন ধরুন, আপনি দিন রাত 24 ঘন্টার যে কোনো সময় যে কোনো স্থানে সফরে যেতে পারবেন, কারণ যে কোনো রুটের ম্যাপ ও ড্রাইভারের সকল তথ্য এখন সব সময়ের জন্য আপনার হাতের মুঠোয় রয়েছে। এমনকি আপনি কোথাও সফরে গেলে পথে আপনি কখন কোথায় অবস্থান করছেন তা আপনার ঘনিষ্ঠজনরা তাৎক্ষণিকভাবে জানতে পারছেন। অতীতে এসব সেবা কল্পনাও করা যেত না। অনলাইনে কেনাকাটা, আপনার কাঙ্ক্ষিত পণ্যটির সঙ্গে অন্যান্য পণ্যের তুলনা করা, ঘরে বসে লেখাপড়া করা, ভার্চুয়াল লাইব্রেরির বই পড়া সহ আরো নানান সুবিধা আপনি ২৪ ঘন্টার যে কোনো সময় পেয়ে যাচ্ছেন।
এতক্ষণ যা কিছু বললাম তার প্রতিটি বিষয়ে আপনার জীবনের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে। কোনো কিছু খুঁজে পেতে এখন আর আমাদেরকে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে হয় না, অতি সহজে এবং কম সময়ে আমাদের হাতের মুঠোয় সকল তথ্য চলে এসেছে। বাস্তব জগতে সময়ের একটি শুরু এবং একটি শেষ ছিল এবং এই সময় সবার জন্য সমান, কিন্তু ভার্চুয়াল জগৎটি এমন নয়। ভার্চুয়াল জগতে সামনে এগিয়ে যাওয়া তো সম্ভবই, এমনকি পেছনে ফিরে যাওয়াও সম্ভব, এবং চাইলে যে কোনো স্থানে সময়কে থামিয়ে রাখাও সম্ভব। এছাড়া ভার্চুয়াল জগতের সময় সবার জন্য সমান নয়। বাস্তব জগতে আমরা যদি কোনো কিছু উপভোগ করতে চাই তাহলে সবাইকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হতে হয়, কিন্তু ভার্চুয়াল জগতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সমবেত না হলেও চলে।
এখানে অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, যিনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন না করে এই জগতে পা রাখবেন তিনি মস্ত বড় ভুল করবেন। তার উদাহরণ সেই শিশুটির মতো যার সামনে এক ফ্রিজ ভর্তি খাবার রয়েছে অথচ সে জানে না কোন খাবারটি কিভাবে খেতে হয়। এই শিশুটি ফ্রিজ খুলেই একাধারে খাওয়া শুরু করলে তার বদহজম হবে। তবে খাবার ভর্তি একটি ফ্রিজের সঙ্গে ভার্চুয়াল জগতের একটি মৌলিক পার্থক্য রয়েছে, আর সেটি হচ্ছে ভার্চুয়াল জগতের কন্টেন্ট আমাদের পরিপাক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে না, বরং এগুলো আমাদের নার্ভ সিস্টেম ও মনোজগতে সরাসরি আঘাত হানে।
আনন্দ অনুভূতি ও বিনোদনের স্বাধীনতার সীমারেখা সম্পর্কে যথেষ্ট ধারণা না নিয়ে আমরা যদি সময়হীন ভার্চুয়াল জগতে প্রবেশ করি তাহলে এই রং বেরঙের সম্পূর্ণ আকর্ষণীয় ও ভিন্ন জগতে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলতে পারি। ভার্চুয়াল জগতের কোনো টাইম টেবিল না থাকার কারণে বেশিরভাগ মানুষ এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তারা আসক্ত হয়ে যায়। যারা প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই এই জগৎ ব্যবহার করেন তারা জানেন না ঠিক কখন এই জগতে প্রবেশ করতে হবে, কতক্ষণ সেখানে থাকতে হবে, কখন বেরিয়ে আসতে হবে। এর ফলে তাদের জীবনযাপন প্রক্রিয়া বিধ্বস্ত হয়ে যায়।
মহান আল্লাহ আমাদের জীবনকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি রাত দিয়েছেন বিশ্রাম ও ঘুমের জন্য এবং দিন দিয়েছেন কাজকর্ম করার ও রিজিক অন্বেষণের জন্য। আমাদের শরীরও আল্লাহ তাআলা এই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন, কিন্তু যারা ভার্চুয়াল জগৎ তৈরি করেছেন তারা আল্লাহ তাআলার এই বিধানের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। বিভিন্ন দেশে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে, ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সারা রাত পেঁচার মতো জেগে থেকে ভার্চুয়াল জগতে বিচরণ করছেন, ফলে তাদের প্রকৃতি প্রদত্ত শরীর ও মনোজগতের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে।
প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জগতের সময়হীনতার এই সমস্যা সমাধানের উপায় রয়েছে। তারা বলছেন আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি ২৪ ঘন্টার মধ্যে কত ঘন্টা ভার্চুয়াল জগতে থাকবেন, এরপর সেই সময়টিকে সকাল দুপুর ও বিকেলের জন্য আলাদা আলাদা ভাগ করুন। বিশেষজ্ঞরা ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ৩ ঘন্টা সময় ভার্চুয়াল জগতের জন্য নির্ধারণ করতে বলেছেন, এর বেশি নয়। আপনি যদি দেখেন যে সকালেই ৩ ঘন্টা ভার্চুয়াল জগতে কাটিয়ে দিয়েছেন তাহলে পরদিন সকাল পর্যন্ত আর এই জগতে প্রবেশ করবেন না।
তাদের মতে কেউ যদি ৩ ঘন্টার বেশি এই জগতে বিচরণ করে তাহলে সে ভার্চুয়াল জগতের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে, এবং এই সময়সীমা যদি কারো ক্ষেত্রে ৫ ঘন্টা অতিক্রম করে তাহলে সন্দেহাতীতভাবে সে এই জগতের প্রতি আসক্ত হয়ে গেছে। তবে মনে রাখতে হবে কেউ যদি পূর্ণ জ্ঞান রেখে ও সচেতনভাবে গবেষণার কাজে কিংবা পেশাগত কাজে ভার্চুয়াল জগৎ ব্যবহার করেন তাহলে তার ক্ষেত্রে ওই তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার তথ্য প্রযোজ্য হবে না। ওটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা নিছক বিনোদন পাওয়ার জন্য কিংবা সময় কাটানোর জন্য ভার্চুয়াল জগতে প্রবেশ করেন।
তো শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আমরা সেই সময়ে উপনীত হয়েছি। বিদায় নেওয়ার আগে একটি ঘোষণা। আগামী 31 মার্চ রোববার থেকে আমাদের অনুষ্ঠানের মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,945 কিলোহার্টজে, আর 900 অধিবেশন শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,640 কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবার হাতে থাকা আর কিছু খবর। টিউমার ক্যান্সার চিকিৎসায় ইরানি গবেষকরা নতুন ন্যানো ফর্মুলেশন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। ইঁদুরের ওপর পরিচালিত ওই ন্যানো ফর্মুলেশন পরীক্ষায় তারা সাফল্য পেয়েছেন। ইরানের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের সহায়তায় মাসাদ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ওই গুরুত্বপূর্ণ গবেষণা কাজটি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের ফ্যাকাল্টি মেম্বার মোহাম্মদ রেজা জাফরির অধীনে ওই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়। টিউমার বহনকারী ইঁদুরের দেহের ভেতরে এবং বাইরে ওই পরীক্ষা চালিয়ে তারা সফল হয়। জাফরি এই সম্পর্কে বলেছেন, টিউমার ভেসেল এবং টিউমার কোষের কেমোথেরাপি ভাস্কুলার কোষগুলোকে ধ্বংস করে এবং টিউমারের পুষ্টি ও অক্সিজেনের উৎসগুলোকে ধ্বংস করে দেয়। এভাবে টিউমার কোষগুলোকে সরাসরি নির্মূল করার মাধ্যমে কেমোথেরাপির কার্যকারিতা বাড়াতে সহযোগিতা করতে পারে। বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালালো ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকা ও ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসলামী জিহাদ। ভারতে যারা জনগণের ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে তৃণমূল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি। এবং সারা বিশ্বের দাবি উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলার নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন কামনা করে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।